আঁচ মুচ্ছেন কি পরক করে নেবেন বলে, আস্তরের রং না ঠিকানা সঠিক কিনা তাই মেলানো, হয়তো দুটোই। এই যদি সেই বাড়ি হয় তবে এটা তো স্লেটের রঙের ছিল। মৃদু গলায় তাকে শুধু এইটুকু বলতে শোনা গেল, সম্ভবত নিজেকেই। কিন্তু না, তার কথা একজন লুফে নিয়েছে, তার পাশে এতক্ষণ যে ছিল, একটু এগিয়ে দাঁড়িয়েছিল বলেই তাকে এতক্ষণ পেছন থেকে দেখা যায়নি। ঘাড় ফেরাতে দেখা গেল সে যুবা বয়সী এবং পূর্বোক্ত প্রৌঢ়ের সঙ্গে দৃশ্যত তার মুখের সাদৃশ্য আছে। হ্যাঁ বাবা, যুবক বলছিল, বাড়িটার রং হালে ফেরানো হয়েছে, বাইরেটা যেন ঝকঝকে রোদের রং, তাই না? শুনে তিনি ঘাড় হেলালেন, যেটা সম্মতির ভঙ্গি। ধীরে ধীরে বললেন, ভেতরে চল। পা বাড়ালেন ধীরে ধীরে তিনি। ভেতরটা কি একটু চাপা চাপা অন্ধকারে ভরেছিল? নইলে দরজা খুলে যে মেয়েটি সরে দাঁড়ালো, পরে নত হয়ে প্রণাম করে মাথা তুলতেই তিনি চমকে যাবেন কেন? কেনই বা আবার চশমার কাঁচে হাত দিতে যাবেন? আমি মালা, মেয়েটি নম্র গলায় বলল। তিনি বললেন, জানি, মানে বুঝতে পেরেছি। ঘরে গিয়ে যখন তিনি আরাম কৌচে বসেছেন, তখনও এই ঠান্ডা সন্ধ্যাতেও কপালের ঘাম মুছে তিনি ভাবছেন, মেয়েটি অযাচিত অহেতুক আত্মপরিচয় দিতে গেল কেন? আমি ওকে ওর মাসিমা বলে ভেবে বসবো, ও কি সেই ভয় পেয়েছিল নাকি? সেকালের অনেক বানানো গল্পে যেমন পড়া যেত, তরুণী মেয়ে আর তার মার পূর্ব প্রণয়ী, হঠাৎ দেখা, হঠাৎ মুখোমুখি, দূর। মিল যদিও কিছু আছে, তবু দেখা মাত্র ধরা যায় মালা আর তার মাসিমা শরমা এক নয়। হতেই পারে না। প্রথমত আমি জানি শরমা নেই, তার মৃত্যুর খবর পেয়েই তো আমি এসেছি। শরমা মৃত। দ্বিতীয়ত, আমিও তো এখন আর সেই আমি নই। তিনি তন্ময় হয়ে গিয়েছিলেন। কখন মালা লেবুর গন্ধে মেশানো শরবত এনে রেখে গেল, টের পাননি। কিংবা দেয়ালের একটি ছবিতে তার দৃষ্টি নিবিষ্ট হয়ে গিয়ে থাকবে। শরমাকে শেষ পর্যন্ত দেখতে এইরকমই থেকে গিয়েছিল নাকি? একটু ভারী, একটু শিথিল, কিন্তু অনেকটাই তেমনি। শীতের হাওয়ায় একটু শিরশিরে ঈর্ষা তিনি অনুভব করলেন। না, একেবারে শেষ বয়সে নিশ্চয় নয়, এ ছবি মরার বেশ কয়েক বছর আগে তোলা। এই ধারণাটা তৈরি করে নিয়ে তবে তিনি যেন চেয়ারের হাতলে স্থির সান্ত্বনা খুঁজে পেলেন। মরে যায়, মরে যায়, পৃথিবীতে সব কিছু মরে যায়। ঝুঁকে পড়া মাথা তিনি বলছিলেন, কেউ যেন না শোনে এমন স্বরে, শরমা মরে গেছে, আমিও যাব, থাকবো না, কেউ কিছুই থাকবে না। পাশের ঘরে ওরা কখন চলে গেছে, মালা আর তাঁর ছেলে বিনায়ক, তিনি টের পাননি। চোখ কান কিছুই ছিল না, তাই ওদের চাপা গলার বলাবলি সম্পর্কে তাঁর কিছুমাত্র চেতনা ছিল না। জানো, তোমার বাবা মাসিকে ভালোবাসতেন। গলাটা কার? মালার? আমারও তাই মনে হয়, মানে বরাবর হতো। যখন উনি কলকাতায় পড়তে আসার সময় বিশেষ করে তোমার মাসিকেই চিঠি দিয়ে পাঠালেন, তখন থেকেই। আর আমি এলে সব কাজ ফেলে শরমা মাসির আমার কাছে চলে আসা, আদর যত্ন খাওয়ানোর ঘটা। মালা বলল, তখন বাড়াবাড়ি বলে মনে হয়নি, এখন যেন মানে বুঝতে পারছি। দেখছো না উনি দেয়ালের ছবিটার দিকে তখন থেকে কেমন চোখে চেয়ে আছেন? বিনায়ক হেসে বলল, আর তাঁর ছেলে এই ঘরে চেয়ে আছে মাসিমার বঞ্ছিটির দিকে? মালা বলল, ইয়ার কি করো না। আচ্ছা, তাহলে তো ওদের সময়েও ভালোবাসা ছিল? বিনায়ক উত্তর দিল, জানতাম না, বিশ্বাস করতাম না, আমরা তো ভেবেছিলাম। ওর মুখের কথা কেড়ে নিয়ে মালা বলল, আমরা এই পৃথিবীতে প্রেমকে প্রথম ডেকে আনলাম। তখন বিনায়ক আস্তে আস্তে বলল, সব যুগে সবাই বুঝি তাই ভাবে। সে আর মালা যত কাছাকাছি না বসেছিল, তার চেয়েও কাছে চলে এসেছিল তাদের দুটি হাত, মুখ, চোখ আর নিঃশ্বাস। ও ঘরে তিনি আবার জেগে উঠেছিলেন। ধীরে ধীরে একবার ডাকলেন, বিনয়, মালা। সাড়া পেলেন না। দেয়ালের ছবিটা এবার তার দিকে একাগ্র দৃষ্টিতে চেয়েছিল। তিনি কেঁপে উঠলেন, চোখ ফিরিয়ে নিলেন। শর্মা নেই, অবশ্যই নেই, তবু তাঁর মনে হলো থাকলেও সে আজ এখানে থাকত না, তিনি আসছেন শুনেই কোথাও না কোথাও চলে যেত, বিতৃষ্ণায় ঘৃণায়। কেননা তিনি যে তাকে প্রতারণা করেছিলেন, অন্তত শর্মার তাই ধারণা হয়েছিল। হঠাৎ তাঁর মনে হলো শর্মা মরেনি, অন্য কোথাও গিয়ে গা ঢাকা দিয়ে আছে, রেখে গেছে তার প্রতিনিধি ছবিটাকে, যে ছবিটা বিশ্রী গলায় তাঁকে এখন বলছে, আমার মরা নিয়ে এমন ঢং দেখাচ্ছ কেন? তুমি জানো না আমি মরার ঢের আগেই আমার প্রেম, আমাদের প্রেম, কুমারী কালের আমার সেই প্রথম সন্তান ভালোবাসা মরে গিয়েছিল, তুমি মেরেছিলে, ভীরু ভণ্ড আর প্রতারক তুমি। দুহাতে কান চেপে তিনি বলতে গেলেন, না না না, কিন্তু তৎক্ষণাৎ জানলেন লাভ নেই, ওই হিংস্র স্বর থামাতে পারবেন না, কেননা মৃতেরা বড়ই হিংস্র হয়। ভাঙা গলায় তবু তিনি বলতে থাকলেন, মানি না, ভালোবাসা কখনো মরে না, পরেও বেঁচে থাকে, কখনো শুধু স্মৃতি কিংবা কেবলই ঘৃণা হয়ে, কখনো স্বামী স্ত্রীর পারস্পরিক স্বার্থের আকারে, কখনো পুত্রের ওপরে বৃদ্ধ পিতামাতার বিপন্ন নির্ভরতায়। তবে ভালোবাসা যদি কখনো একেবারে উদাসীন্য হয়ে যায়, একমাত্র তখনই সে মরে। এই পর্যন্ত বলতে পেরে হালকা তিনি একাই বুঝি রাস্তা অবধি নেমে এসেছিলেন। বিনায়ক তাড়াতাড়ি দৌড়ে এসে তার পিছু নিল, তিনি তখন সবে সোজাসুজি পার হবেন ভেবে পার্কের গেটে ঢুকেছেন, তবু কি একটা বাধা পেয়ে একটু থমকে ফিরে দাঁড়ালেন ভাগ্যিস, নইলে দৃশ্যটা তার চোখে পড়ত না। একতলার ঘরটার জানালায় দুটি শিখের ফাঁকে যেন চেপে ধরা, যেন ফ্রেমে আঁটা একটি মুখ, কার কার? মালার? সন্তর্পণ হাত তুলে বিনায়ককে কি বলছে, অনেক দিন আগেকার ঠিক এই ভঙ্গি, ঠিক এইভাবে আরেকটি তাকানো, এই ছবিটাকে ঢেকে দিতে কোথা থেকে উঠে এলো, আর সঙ্গে সঙ্গে এই ছবিটার মধ্যেই মিলে গেল। সেও এইভাবে দাঁড়াতো, যেভাবে দাঁড়াতে একমাত্র মেয়েরাই পারে, কেউ চলে আসবার কালে, কখনো চৌকাঠে দাঁড়িয়ে, কখনো জানালার ফ্রেমে চোখ রেখে, শুধু তাকানো দিয়ে একটি নির্নিমেষ ছবি আঁকা, একটি কমনীয় কবিতা লিখে রাখা, এই অতুলনা এক শিল্প মেয়েরা রচনা করে আসছে চিরকাল ধরে। ভিজে ঘাসে পা ডুবে যাচ্ছিল, চশমার কাঁচ কুয়াশায় আরো ঝাপসা, তবু তিনি তারই ভেতর দিয়ে আরো একটা সত্যকে দেখতে পাচ্ছেন, সে নেই কিন্তু তাকানোটা রয়ে গেছে, অন্য চোখে অন্য জনের জন্য, চিরকাল থাকবে, আজ এরা কাল ওরা, পরে কেউ না কেউ পাবে। একটু আগেই যিনি না সব মরে যায় বলেছিলেন নিজ মনে, তিনি আবার এই ক্ষণে কিছুই মরে না বলছেন, সেও নিজেকে বলছেন মরে না, কিংবা এখানে মরে ওখানে অন্য নামে জন্ম নেয়, বেঁচে ওঠে বেঁচে থাকে। আমরা এক একটা দল পালা করে ছায়ার তলায় দাঁড়াই, পরে সরে আসি, তার মানে তো এ নয় যে ছায়াটা ওখানে আর নেই, অথবা তার সঘন বিশাল মায়া কখনো ছিল না, যেখানে ছিল ছায়া সেখানেই আছে থাকে। আমরা এখন রৌদ্রে এসে দাঁড়িয়েছি, ওরা এবার ওই ছায়ার তলায় গিয়ে দাঁড়াবে।
শুনলেন সন্তোষ কুমার ঘোষের গল্প তিমি। এবার আমরা শুনব নবনীতা দেবসেনের নেওয়া সন্তোষ কুমার ঘোষের একটি সাক্ষাৎকার।
সন্তোষ কুমার ঘোষ বাংলা সাহিত্যের পাঠকের কাছে নামটি এখনও অতি পরিচিত, কিন্তু এ কথাও সত্য যে একটি প্রজন্ম তৈরি হয়ে গিয়েছে এর মধ্যে, যাদের কাছে সন্তোষ কুমার ঘোষ এই নাম বলতে বোঝায় এক দিকপাল কিংবদন্তি প্রতিভ সাংবাদিক, তিনি অবসর সময়ে সাহিত্য রচনা করেন। সন্তোষবাবু আপনি বলুন, আজকে আপনাকে কোন পরিচয় আমি পরিচিত করিয়ে দেব?
তোমার প্রশ্নটা ভালো, সোজাসুজি উত্তর দেওয়াটা তত সোজা নয়, কেননা তুমি তৃতীয় একটি সত্তার কথা উল্লেখ করনি, এটা হচ্ছে সাহিত্যিকও নই সাংবাদিকও নই, মানুষ হিসেবে আমি কেমন। আমার তো মনে হয় শেষ পর্যন্ত আমার কাছে এই পরিচয়টাই বড়, অর্থাৎ লোকে আমাকে কেমনভাবে নিচ্ছে। তবু সাহিত্য এবং সাংবাদিকতার উল্লেখ যখন করলেই তখন বলি যে সাহিত্য আমার জীবন, সাংবাদিকতা আমার জীবিকা।
বাহ, আচ্ছা আপনি সাংবাদিকতা এসেছেন কখন?
1942 সনে।
আর লেখা শুরু করেছেন কখন?
অনেক আগে, হাতে মৎস্যকলা যদি ধরো সে তো মনেই পড়ে না, 12-13-14 বছর হবে। আমার প্রথম লেখা বোধ হয় 15 বছর বয়সে বেরোয়, সেটা কিন্তু একটা পদ্য। আমি কবিতা বললাম না ভয়ে ভয়ে।
প্রথম লেখা পদ্য?
হ্যাঁ, রীতিমতো রাবীন্দ্রিক।
আপনার গদ্য লেখায়, আপনার গল্পে, উপন্যাসে আমরা যথেষ্ট কবিত্ব দেখতে পাই। অনেক কবিতা আপনার গদ্যের মধ্যে ছদ্মবেশে থাকে, অথচ যখন আপনি কবিতা লিখছি বলে কবিতা লেখেন, যে কটা লিখে দিন যাচ্ছ সামান্য, সেগুলো গদ্যগন্ধী হয়ে যায় এবং আমার মনে হয় না আপনি সিরিয়াসলি কবিতা লেখেন। যখন আপনি প্রথম লেখা কবিতা ছিল, তার পরে লেখা আপনার সিরিয়াস লেখা গদ্য হয়ে গেল কেন?
প্রথম লেখাকে আমি তো কবিতা বলিনি, পরে অনুভব করেছি ওগুলো কবিতা নয়, ওগুলো ছন্দ নির্ভুল এবং মিলও বোধ হয় খুব খারাপ ছিল না, তার বেশি কিছু নয়। আর গদ্যে যদি কবিতার ছোঁয়া লেগে থাকে, তার একমাত্র উত্তরেই যে মানুষের প্রকাশের শ্রেষ্ঠ ভাষা, শ্রেষ্ঠ স্ফূর্তি নিশ্চয়ই কবিতাতে।
আচ্ছা, আপনার প্রথম লেখা বেরিয়েছিল ভারতবর্ষে না?
প্রথম গল্প ভারতবর্ষে বেরোয় বোধ হয় 1936-37 হবে, সালটা ঠিক মনে পড়ছে না। সেই গল্পটার নাম বিলাতি ডাক, কিন্তু আমার কোনো গল্পগ্রন্থে আমি গল্পটিকে স্থান দিইনি, কেননা গল্পটি বোধ হয় আমার নয়। এখন যতটা স্মরণ হয় তারাশঙ্করের প্রভাব ছত্রে ছত্রে।
আচ্ছা, আপনার লেখায় প্রধানত পূর্বসূরীদের মধ্যে কাদের প্রভাব পড়েছিল গোড়ার দিকে?
প্রথম দিকে আমার বাইরের জীবন বলতে যা বোঝায়, দুটো জীবন তো, একটা অন্তর্জীবন, একটা বাইরের জীবন। বাইরের জীবনে আমি এত দুঃখ দৈন্য দুর্দশার মধ্যে ছিলাম এবং আমাকে একটা দৃষ্টিভঙ্গি এনে দিয়েছিল যে আমাকে অথবা আমার মনকে স্বভাবতই ধাবিত করেছিল। জগদীশ গুপ্তর লেখা আমাকে ভীষণ চমকে দিয়েছিল, কিন্তু মনে হতো যে একটা অদ্ভুত নতুন কিন্তু একটু আঁকাড়া। আমাকে সবচেয়ে বেশি দৃষ্টিভঙ্গির দিক থেকে যদি আমার সৃষ্টিধর্মী লেখার কথা বলছি প্রভাবিত কেউ করে থাকেন, তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বিচার না করে কোনো সম্পর্ককে, কোনো সত্যকে, কোনো বস্তুকে আমি গ্রহণ করিনি। এই দুটি নাম তুমি করেছো, আমি তৃতীয় একটি নাম যোগ করতে চাই, সেটা প্রেমেন্দ্র মিত্র। আমার গল্পের গঠন এবং একটুখানি কোমলতা, একটু মাধুর্য মিশিয়ে মানিকবাবুর সঙ্গে প্রেমেন্দ্রবাবু যোগ দিয়ে দুই দিয়ে ভাগ দিলে যা দাঁড়ায়, আমি এবং আমার সমকালীন আরও দু একজন।
আপনার লেখার মধ্যে প্রচণ্ড নিষ্ঠুরতা আছে প্রথম দিকে ছোট গল্পে।
নিষ্ঠুরতা বলতে শব্দটা ঠিক হলো কিনা জানি না, আমার একটা সিনিসিজম আছে, অর্থাৎ একটু বাঁকা বিদ্রুপের।
যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে আপনার লেখার ধরন পাল্টে গেল এবং ক্রমশ বিমূর্ত ভাবনার দিকে, ভাবুকতার দিকে, প্রতীকী লেখার দিকে আপনি সরে এলেন, সেটা কেন?
বোধহয় একটা কারণ সময়, যার আর একটা নাম দিতে পারি বয়স। একটা সময় বাইরের যা দেখি সেইটাকেই কুড়িয়ে খানিকটা ঘষে মেজে পেশ করতে পারলেই মনে হয় যথেষ্ট হলো। বয়স বাড়লে মনে হয় এতদিন থাকলাম, বাঁচলাম, এর কোনো অর্থ আছে কি না সেটার সন্ধান, তা না হলে লেখক হিসেবে কোনো তাৎপর্যময় উপস্থিতির তো আমার কোনো ব্যাখ্যা আছে বলে মনে হয় না। বয়সের সঙ্গে সঙ্গে লেখা একটু অন্তর্মুখী হতে বাধ্য, অর্থাৎ বাইরের জগৎ যা দেবার তা তো দিচ্ছেই, তাকে একটা অবলম্বন হিসেবে নিয়ে আমার ভেতরের উপলব্ধ সত্য। আমি আর একটা কথা বলেই বোধ হয় জবাব দিতে পারবো, অর্থাৎ নিজের মনটাকেই যখন জানতে পারছি না তখন মায়ের খেলা কোট করে বলছি পরের মন বুঝে কি হবে।
এ কথা সত্য যে আপনার লেখায় ব্যক্তির অস্তিত্ব বিপন্নতা খুব জরুরি বিষয়বস্তু হয়ে উঠেছে বেশ কিছুদিন ধরে, আগেও ছিল আর অন্যভাবে পরে আরেক রকমভাবে উঠছে। এই দিক থেকে আপনার যে জীবন দর্শন ফুটে ওঠে তার সঙ্গে এতক্ষণ আপনি যা বললেন তার খুব মিল আছে দুটো এক, কিন্তু এর সঙ্গে আপনার রবীন্দ্রসঙ্গীত প্রীতি আমি একটু একটু অমিল দেখতে পাই। মানে আপনার জীবন দর্শন যদি এত দূরই অস্তিত্ব বিপন্নতাময় বিপর্যস্ত হয় তাহলে আরেক দিক থেকে আপনার জীবনের মূল দেখতে পাই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে প্রথিত।
বাইরে রোদ্দুর আছে ঠিক, কিন্তু তার জন্যে ছুটে ছুটে নিশ্চয়ই একটা ছায়া বা দীঘি নিশ্চয়ই দেখব। যদি বলি যে রবীন্দ্রসঙ্গীত আমার কাছে সেই একটি শীতল ছায়া অথবা টলমল সরোবর।
ছায়া বা সরোবর বলে কি আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন না তো, যে সরোবরের থেকে জলপান করে আপনার অস্তিত্ব?
পান করলে জলপান করব কেন, আরো অনেক পানীয় আছে। যাই হোক, আমার মনে হয় যে
এই যে অনেক পানীয় কথা বললেন এই বিষয়ে একটা প্রশ্ন আছে, ভুলে যাওয়ার আগে করি, সেটা হলো আচ্ছা আপনাদের আধুনিক লেখকদের মধ্যে যে একটা অসামাজিক জীবন যাপনের নেশা এবং নেশা করার প্রবণতা এবং মদ্যপানে অতিরিক্ত আনন্দ লাভ, আমার কথাগুলো কিছু মনে করবেন না, এর সঙ্গে কি শিল্পে এতে কি শিল্পের ক্ষতি হয় না? ব্যক্তি এবং শিল্প, ব্যক্তি জীবন এবং শিল্পী জীবন, এর ক্ষতি অথবা বৃদ্ধি কিছু কি কোনো উপায়ভাবে এফেক্টেড হয় না?
কি জানি, জীবন যখন দুঃসহ তখন হয়তো অন্য কোথাও ভ্রমণ করতে সাধ যায়, এবং ভ্রমণ তো জানো অনেক সময় সাপেক্ষ ব্যয় সাপেক্ষ বটে। যদি চট করে অন্য স্তরে অন্য কোনো লোকে উত্তীর্ণ হওয়া যায়, পৌঁছানো যায়, ভালো ভালো বাংলা বলে কী হবে, পৌঁছানো যায়, তবে মন্দ কী? তবে কোনো কিছুরই বাড়াবাড়ি ভালো না। নিশ্চয়ই এই আদিকাল থেকে মানুষ এইরকমই কোনো একটা সহজ পন্থা খুঁজেছে, এ নিয়ে সবিস্তার বলাটা
আপনি বলায়নের একটা পথ হিসেবে দেখাচ্ছেন, এটার কোনো একটা সদর্থক দিক আপনি দেখাচ্ছেন। আপনি বলছেন না যে পান না করলে লেখা অসুবিধে, এরকম কিছু নয়, কেবলই হলো একটি পলায়নই
খানিকটা অভ্যাস। আর পলায়ন শব্দটা অতটা নিন্দারও না, অর্থাৎ সামনে নিশ্চিত বিপদ বা মৃত্যু আছে জেনেও দৌড়ে যাওয়াও কিন্তু এক ধরনের পাগলামি। পলায়ন অনেক সময় কিন্তু শ্রেয়, পলায়ন বা নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নেওয়া অথবা নিজেকে খুঁজে পাওয়া, কিংবা বাইরের জগতে যখন দেখতে ইচ্ছে করে না, সইতে পারি না, তখন নিজের রচিত এবং একটা জগতে বাস করতে ইচ্ছে যায়। এবং নিশ্চয়ই স্নান যতটা প্রয়োজন গ্রীষ্মের দিনে, পানও অনেক সময় ততটাই।
নিজস্ব নিজের রচিত যে পৃথিবী, এই পৃথিবীর ভেতরে প্রবেশ করে সেখান থেকে যদি আপনি লেখেন তাহলে সেটা কি যে যারা আপনার সেই পৃথিবীতে বাস করে না তাদের কাছে সত্যি উঠবে, বাস্তব হয়ে উঠবে, জরুরি হয়ে উঠবে, তাদের কথার সঙ্গে কি কথা মিলবে?
পৃথিবী বোধ হয় দুটো, একটা বাইরের একটা ভেতরের, এবং সকলের মধ্যেই আছে। যদি আমার মধ্যে যে আনন্দ, যে উল্লাস অথবা যে বিষাদ, যে তিক্ততা যদি লেখায় তার স্বাদ দিতে পারি, তাহলে অন্তর্মুখী লেখাও সকলের লেখা হয়ে উঠতে পারে। রবীন্দ্রনাথের গানের কথা বলছিলে, রবীন্দ্রনাথ নিশ্চয়ই তার নিজের কথাই লিখেছেন, কিন্তু সেগুলো আজকে আমাদের সকলেরই অনায়াসে স্মরণ হয় কেন? এই জন্যই যে এর মধ্যে এমন একটা স্থিতি আছে, স্থায়িত্ব আছে, যে আমাদের ডাকে একটু বসবার পিঁড়ি পেতে যায়।
তাহলে আমি কিন্তু বলবো যে জীবন যাপন জীবন ধারণা এক নয়।
সে যে মুশকিল, আমার মনে হয় যে কোনো শিল্পীর উচিত যে যা লেখে যতটা পারা যায় তার কাছাকাছি হওয়া। যারা পেরেছেন তারা নমস্য, যারা পারেননি তাদের প্রতি যেন একটু করুণা থাকে।
তো একেবারে অন্য কথায় যাই, এই সাংবাদিকতার প্রশ্ন ফিরে যাই। ধরুন আপনি তো বহুদিন 1942 শুরু করে থাকেন সাংবাদিকতা, এবং সাংবাদিকতায় আমি প্রথমে একটা কথা বলেছিলাম কিংবদন্তি প্রতিম, কথাটা তো মিথ্যে নয়, এটা ঠিকই যে আপনার কথা সাহিত্যিকের কল্পনা শক্তি এবং ভাষা ব্যবহার এবং মানুষের মনস্তত্ত্বের জ্ঞান এবং আপনার বিপুল পড়াশুনোর একটা অত্যন্ত ধীমান প্রয়োগের দ্বারা আপনি বাংলা সাংবাদিকতার দিক পরিবর্তন করেছিলেন, তার ভাষা বদলে দিয়েছিলেন, তার চরিত্র বদলে দিয়েছিলেন, মুখস্থি পাল্টে দিয়েছিলেন। এর ফলে আপনি হয়তো বাকি জীবনের জন্যে সাংবাদিকতার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত হয়ে পড়লেন, যুক্ত হয়ে পড়লেন, এবং আর হয়তো আপনার মুক্তি হলো না। আমি মুক্তি হলো না কথা এই জন্যই বলছি, আমি জানি না এটা মুক্তি না বন্ধন না, আমি এরকম কোনো কথা বলছি, কথাটা বলার মূলে আছে হেমিংওয়ের একটা উক্তি। উনি বলেছিলেন যে উনি নিজে ছিলেন সাংবাদিক উপন্যাসিক, সেই জন্যই বলছি, উনি বলেছিলেন যে পাঁচটা বছর জীবনে যে কোনো সাহিত্যিকেরই সাংবাদিক হওয়া উচিত, তার বেশি দিন থাকলে সাহিত্যের ক্ষতি হয়। তো তার অনেক বেশি দিন হয়ে গেছে, তার কি মনে হয় যে সাংবাদিকতা আপনার সৃষ্টিধর্মী রচনার পক্ষে ক্ষতিকারক হয়েছে?
ইংরেজিতে জবাব দেওয়া যায়, সাংবাদিকতা ব্রিংস হোম দ্য বেকন। এছাড়া আমি এমন লেখা লিখি না যা দিয়ে আমি অন্তত জৈব অর্থে বেঁচে থাকতে পারি, কিন্তু অন্য বাঁচা নিশ্চয়ই আমার লক্ষ্য, এবং সেই বাঁচা প্রধানত তার উপকরণ বা বাহন সাহিত্য, কিন্তু সন্ধান মানুষ হিসেবে যেন থাকে।
শ্রবণী অনুষ্ঠানটি এখানেই শেষ হলো, একটু পরেই সংবাদ।